শুরু হলো বাংলা অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশে এখন রাত ১০টা, ভারতে রাত ৯:৩০, আর এখানে ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে বেলা ১১টা। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের বাংলা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসের সকালে দিনটি বিস্ফোরণে কেঁপে উঠল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের তিনসুকিয়া।
ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
আমদানি করা গুড়াদুধে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়ায় বাংলাদেশের সকল বন্দর কর্তৃপক্ষকে এগুলোকে পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
চীন পরিকল্পনা করেছে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের জন্য, পাল্টা পরিকল্পনা করছে ভারত।
তাছাড়া আজ আরো রয়েছে ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্পর্কে আলোচনা এবং কলিন শো আলাপনের বিষয়ে মানব পাচার ও যৌন হয়রানি রোধ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছে তাহিরা কিবরিয়া। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার স্বার্থ দেখাটাই তার সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়, তবে যুক্তরাষ্ট্র সবসময়ই বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেছেন যে আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকার অগ্রাধিকারের বিষয়টা তিনি সবসময়ই বলবেন, কিন্তু তার মানে এ নয় যে আমেরিকা একাই চলবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংশ্লিষ্ট তদন্তের বিষয়ে বিশেষ কৌঁসুলী রবার্ট মুলারকে গত বছরের জুন মাসে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু হোয়াইট হাউসের আইনজীবী পদত্যাগের হুমকি দিলে প্রেসিডেন্ট ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরটি প্রেসিডেন্ট ট্রাম্প নাকচ করে দিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান তার ভাষায় ফেক নিউজ, ফোকস ফেক নিউজ, অর্থাৎ এসবই ভুয়া খবর। নিউ ইয়র্ক টাইমসের খবর হচ্ছে চিরাচরিতভাবে ভুয়া। ২০১৬র প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা মুলারের তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে। হোয়াইট হাউস বিচার কাজে সম্ভাব্য কোনো বাধা দিয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর গত বছর মে মাসে এফবিআইয়ের সাবেক পরিচালক মুলারকে নিয়োগ দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী টি ওয়াই কব বিশেষ কৌঁসুলি এবং তার প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে সংবাদপত্রে ওই রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেন। আজ ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসের সকালে অসম রাজ্যে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সম্পর্কে শুনুন কলকাতা থেকে পাঠানো আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে এই রিপোর্টটি আপনাদের শোনাতে পারছি না বলে দুঃখিত। ১০টি আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশকে ৩২০০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক দিয়ে যুক্ত করবার লক্ষ্যে ভারত অন্যান্য দেশকে ১ বিলিয়ন ডলার ধার দেবে। এখন শুনুন এ সম্পর্কে গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
আসিয়ানভুক্ত ১০টি দেশকে নিয়ে এই পরিকল্পনা হল এই ১০ দেশের মধ্যে সড়ক যোগাযোগ সুদৃঢ় করা। চীনের সিল্ক রোডের পাল্টা হয়ে উঠবে ভারত আর আসিয়ানের স্পাইস রোড। ভাবা হয়েছে দিল্লি থেকে ভিয়েতনামের হোচিমিন সিটি পর্যন্ত ৩,২০০ কিলোমিটার দীর্ঘ সড়ক পথ। পাশাপাশি এই সড়কেরই আরেকটি শাখা যাবে সিঙ্গাপুর পর্যন্ত। আসিয়ান দেশগুলির মধ্যে সড়ক, সমুদ্র ও আকাশপথে যোগাযোগের জন্য ভারত ১ বিলিয়ন ডলারের ঋণ দেবে বলে প্রস্তাব দিয়েছে। আসিয়ান সড়ক নির্মাণের জন্য ভারতের নিজের টাকা ছাড়াও ঋণ দেবে জাপান এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দেশের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সমবেত ১০ আসিয়ান রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দিল্লিতে আলোচনাও সেরে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমদানি করা গুঁড়ো দুধে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়ায় বাংলাদেশের সকল বন্দর কর্তৃপক্ষকে এগুলোকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ বিষয়ে আমাদের সংবাদ ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশ থেকে গুঁড়া দুধ আমদানি করে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এমন 15টি ব্র্যান্ডের নমুনা পরীক্ষা করে 6টিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি সীসা পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মানুষের জন্য সীসার সহনীয় মাত্রা কেজিতে 0.02 মিলিগ্রাম হলেও ওই 6টি ব্র্যান্ডের দুধে সীসার পরিমাণ 10 থেকে 16 গুণ বেশি বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন। তবে সংস্থাটি জনমনে ভীতির সঞ্চার হতে পারে এমন আশঙ্কায় ওই 6টি ব্র্যান্ডের নাম প্রকাশ করেনি। গুঁড়ো দুধে মাত্রাতিরিক্ত সীসার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা শিশুদের মধ্যে দেখা দিতে পারে শারীরিক ও মানসিক সমস্যা। তাই দ্রুত বাজার থেকে দূষিত দুধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত 41 জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ওই ঘটনায় 70 জনেরও বেশি মানুষ আহত হয়েছে, যার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। দমকল বাহিনী জানিয়েছে রাজধানী সিউলের 300 কিলোমিটার দক্ষিণে মির ইয়াং শহরের তেজং হাসপাতালে শুক্রবার ভোরের দিকে জরুরি বিভাগে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। হাসপাতালের ভেতরে এবং হাসপাতাল সংলগ্ন একটি সেবা কেন্দ্রে অন্তত 200 জন রোগী ছিল। সংবাদপত্র কোরিয়ান হ্যারল্ডের খবরে বলা হয়েছে নার্সিংহোমে যে 94 জন রোগী ছিল তাদের সবাইকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার ঢাকায় শব্দদূষণ নিয়ে এক আলোচনায় পরিবেশবাদীরা বলেছেন যে বাংলাদেশের শব্দদূষণ প্রায় শব্দ সন্ত্রাসে পরিণত হয়েছে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের পাঠানো এই প্রতিবেদনে।
আলোচনার শুরুতে লিখিত বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা উচ্চ শব্দ দূষণের জন্য যানবাহনের অহেতুক হর্ন, ভবন নির্মাণের সামগ্রী, মাইক, ইটগুড়া করার যন্ত্র এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতি উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী সাউন্ড সিস্টেমকে দায়ী করেছেন। তিনি বলেন, এর ফলে ভুক্তভোগীরা রাতে ঘুমাতে পারেন না, রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ক্ষতি হয় এবং মানুষের কর্মক্ষমতার উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। গর্ভবতী মা এবং শিশুদের উপর উচ্চ শব্দদূষণের প্রভাব আরও মারাত্মক বলে তিনি উল্লেখ করেন। আলোচনায় পরিবেশবাদীরা ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়েছেন। তারা শব্দদূষণ রোধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জাতিসংঘের দুটি সংস্থা শুক্রবার ইয়েমেনের সমুদ্র উপকূলে অভিবাসী বোঝায় একটি নৌযান ডুবে যে অন্তত 30 জন শরণার্থী প্রাণ হারিয়েছেন তাকে মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক বলে একটি বিবৃতি প্রকাশ করেছে। এ সপ্তাহের প্রথম দিকে ওই ঘটনাটি ঘটেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আন্তর্জাতিক অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার পক্ষ থেকে ওই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে নৌযানে প্রায় 152 জন সোমালি এবং ইথিওপিয়ার জনগণ ছিল। দেশান্তরীদের নৌকো করে জিবুতিতে নিয়ে যাওয়ার সময়ই মনে করা হয় বিবেকবর্জিত মানব পাচারকারীরা তাদের কাছ থেকে জোর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। জাতিসংঘের দুটি সংস্থাই জানিয়েছে যাত্রীদের লক্ষ্য করে পাচারকারীরা গুলি চালালে নৌকোটি উল্টে যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলা চলচ্চিত্রের এক সময়কার প্রথিত যশা অভিনেত্রী সুপ্রিয়া দেবী। এ সম্পর্কেই পরমাশেষ ঘোষ রায় রিপোর্ট।
দীর্ঘ 50 বছর ধরে বাংলা সিনেমা জগতে তার অবদান অনস্বীকার্য। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার নিতা হোক, কিংবা দেবদাসের চন্দ্রমুখী, কিংবা দুই পুরুষের বিমলা, কিংবা বোন পলাশির পদাবলীর পর্দা, প্রত্যেকটি সিনেমায় তার উপস্থিতি যেন উজ্জ্বল হয়ে রয়েছে বাঙালি দর্শকের কাছে। উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, বাংলার তাবর অভিনেতাদের সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষ অভিনয়, অনবদ্য কৌশল এবং তার মুন্সিয়ানার জন্য ফিল্মফেয়ার, পদ্মশ্রী, বঙ্গবিভূষণ সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি তার জীবনকালে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোওয়াটসে। যেমনটি একটু আগেই বিশ্ব সংবাদে শুনেছেন যে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার স্বার্থ দেখাটাই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়, তবে যুক্তরাষ্ট্র সবসময়ই বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। তিনি আরও বলেছেন যে আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকার অগ্রাধিকারের বিষয়টা তিনি সবসময় বলবেন, কিন্তু তার মানে এ নয় যে আমেরিকা একাই চলবে। ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার জন্য সরাসরি ঢাকা থেকে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুল মোকাদ্দেম আকাশ। অধ্যাপক আকাশ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
অর্থনীতি বলুন আর রাজনীতি বলুন, সব জায়গায় গত কয়েক বছর ধরে বিশ্বায়নের উপর যে জোর দিয়েছেন বিশ্বের বহু নেতা, লক্ষ্য করার বিষয় যে সেখান থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। অনেকে বলছেন যে তিনি এক ধরনের প্রোটেকশনিস্ট বা সংরক্ষণবাদী নীতি নিতে চাইছেন। আপনার কি মনে হয় অধ্যাপক আকাশ?
প্রথমত কেউ যদি বলেন যে আমেরিকাকে প্রথম থাকতে হবে, তিনি জাতীয়তাবাদী হিসেবে যে কোনো দেশের রাষ্ট্র বলতে পারে যে আমার দেশের স্বার্থ আমি সবচেয়ে আগে দেখি, কিন্তু যখন তিনি বলেন যে আমি গ্লোবাল ওয়ার্ল্ডের নেতৃত্ব দিতে চাই, তখন এই দুটো বিষয়ের মধ্যে ভারসাম্য স্থাপন করতে হবে। আপনি আমেরিকা ফার্স্ট বলে যদি ট্রান্স প্যাসিফিক এগ্রিমেন্ট, যেটা ওবামা করতে চেয়েছে, সেটা যদি না করেন বা করলেও সেটা যদি করেন আবার চীনের বিরুদ্ধে, তাহলে পরে কিন্তু, এবং আপনি যদি প্রোটেকশনিস্ট স্ট্র্যাটেজি গ্রহণ করেন, আপনি যদি আফ্রিকান দেশগুলোকে শিট হোল বলেন, তাহলে তো আপনি যদি মহিলাদের সম্পর্কে এমন আচরণ করেন যখন কোনো মহিলা বলতে বাধ্য হয় যে আমি তোমাকে স্বামী হিসাবে চুজ করব না, আপনি তোমাকে হয়তো প্রেসিডেন্ট হিসাবে চুজ করলেও করতে পারি, তাহলে পরে বোঝা যাচ্ছে যে বিশ্বের নেতৃত্বদানের যে যোগ্যতা এবং ক্ষমতা দরকার, যে অ্যাকোমোডেশন দরকার, সেটা তার মধ্যে নাই। এবং দাবত সম্মেলনে তো সেটা আমরা পরিষ্কারভাবেই দেখলাম। আমরা দেখলাম তিনি যাওয়ার সময় সঙ্গে সঙ্গে অনেকে হলঘর ত্যাগ করে চলে গেলেন, এবং আমরা দেখলাম ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, কানাডার যে নেতা প্রাইম মিনিস্টার ট্রুডো, সকলেই কিন্তু তার আমেরিকা ফার্স্ট বাইলেটারাল ট্রেড, রেসিপ্রোকাল ট্রেড, এবং আমার স্বার্থ দেখে তারপরে আমি ঠিক করব, এই জিনিসগুলো পছন্দ করেন। তারা সবাই বলেছে যে একটা মাল্টিলেটারাল সিস্টেমের মধ্যে আমাদের থাকে।
হ্যাঁ, কিন্তু পাশাপাশি ট্রাম্প এই কথাও বলেছেন যে আমেরিকা ফার্স্ট মানে এ নয় যে আমেরিকা অন্যদের ব্যাপারে কেয়ার করবে না কিংবা অন্যদের ত্যাগ করে একাই চলবে
না, কিন্তু তার নীতিগুলো তো সেই সাক্ষ্য দিচ্ছে না। তার একটা নীতি হলো ক্লাইমেট। এবার দেখেন, এবার তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতি হলো ক্লাইমেট হাজার্ডে, কিন্তু তিনি প্যারিস ক্লাইমেট অ্যাকর্ডে থাকবেন না। তিনি প্রোটেকশনিস্ট স্ট্র্যাটেজি নিয়েছেন তার দেশের জব রক্ষা করার জন্য, কিন্তু তিনি আবার বলছেন যে ক্যাপিটালের পুরো ফ্রিডম, মুভমেন্টের ফ্রিডম আমি চাই, লেবারের ফ্রিডম তিনি আটকে দিচ্ছেন, ক্যাপিটালের ফ্রিডম তিনি ফ্রি করে দিতে চাচ্ছেন। তিনি বলছেন অ্যাপলকে বা অন্যান্য বহুজাতিক কোম্পানিকে, অন্য দেশ থেকে তুমি তোমার কাজ গুটিয়ে আমেরিকাতে চলে আসো, আমেরিকায় তার জব দরকার, এবং এটা বলে তিনি বলছেন যে তোমাদেরকে আমি সমস্ত ট্যাক্স রিবেট দিব, সমস্ত রেগুলেশন তুলে ধরব। তার মানে তিনি একটা আরো আনইকুয়াল ওয়ার্ল্ড তৈরি করতে চাচ্ছেন।
বিশ্বায়নের কারণে ট্রাম্প মনে করছেন যে যুক্তরাষ্ট্রের ক্ষতি হচ্ছে, এটা কতখানি যুক্তিগ্রাহ্য?
না, ক্ষতি হচ্ছে, এক সময় তো যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে সম্পদ নিয়ে নিজের সম্পদকে বাড়িয়েছে, নানা জায়গায় যুদ্ধ লাগলে তার যে ডিফেন্স ইন্ডাস্ট্রি, সেই ডিফেন্স ইন্ডাস্ট্রির ইন্ডেক্সও স্টক প্রাইসও বাড়ে। এই ট্রাম্প আসার পর গত ৬ মাসে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রি। এখন গাড়ির ক্ষেত্রে জাপানের সঙ্গে তিনি হেরে গেছেন, ফোর্ড পারেনি, তো এটা তো দুনিয়াতে সবসময় সব ক্ষেত্রেই আমেরিকা জিতবে এবং সব ক্ষেত্রেই পৃথিবী তার নিচে থাকবে এই আশা তো ভুল। বিশেষ করে শ্রমঘন শিল্পে চীন তো আমেরিকাকে হারিয়ে দিয়েছে, এটা এখন সবাই জানে। এখন আমেরিকা যদি শ্রমঘন শিল্পেও দক্ষ থাকতে হয়, পুঁজিঘন শিল্পেও তাকে দক্ষ থাকতে হয়, দুটো তো একসঙ্গে হয় না। আপনি যদি পুঁজিঘন দক্ষতার দাবি করেন তাহলে শ্রমঘন শিল্পের স্থানটা অন্যদের হাতে দিয়ে দিতে হবে এবং তাতে কিছু চাকরি যাবে, কিন্তু আপনাকে সেটা পোষাতে হবে অন্যভাবে।
হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে টিপিপির কথা বলছিলেন, একই রকম প্রযোজ্য ন্যাফটার ব্যাপারেও। গাড়ি শিল্প মেক্সিকোতে চলে গেল, কিন্তু তারপরেও এখন এই ন্যাফটার কারণে বোধহয় মেক্সিকোর অসুবিধে হতে পারে। তো প্রেসিডেন্ট ট্রাম্প এক বিশ্ব বাণিজ্যে এক ধরনের সংস্কার চাইছেন এবং সেই সঙ্গে তার গুরুত্বটা দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর অনেকখানি। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য করতে রাজি আছেন। আজকেও তিনি টেরিজা মেকে বলেছেন যে যুক্তরাজ্যের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হবে। বহুপাক্ষিক বাণিজ্যের ব্যাপারে তা নয়, যেমনটি আপনিও বলছিলেন টিপিপি ন্যাফটা প্রসঙ্গ। তো এই পার্থক্যটাকে আপনি কিভাবে দেখবেন, এই দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বহুপাক্ষিক বাণিজ্য?
আমি প্রথমত দেখব যে এই দ্বিপাক্ষিক বাণিজ্য করতে গিয়ে ট্রাম্প কিন্তু ধনী এবং গরিবের পার্থক্যটার ক্ষেত্রে ধনীদের পক্ষ নিচ্ছেন। অ্যাকচুয়ালি এই দ্বিপাক্ষিক বাণিজ্য করতে গিয়ে তিনি ডিরেগুলেশনের কথাও বলছেন এবং ক্যাপিটালিস্টদেরকে মানে সমস্ত রকম ট্যাক্স কনসেশন দেওয়ার কথা বলছেন। তো তাতে খালি জব ক্রিয়েট করলে তো হবে না, জবটা যিনি পাচ্ছেন তিনি কি মেডিকেল ভাতা ঠিক মতো পাবেন, তিনি কি শ্রমঘন পণ্যগুলো কম দামে পাবেন, নাকি আমেরিকান পুঁজিপতিদের মুনাফার জন্য যে বিরাট বিরাট দামি পণ্য সেগুলো কি তিনি কিনতে পারবেন? এবং এইটা করতে গিয়ে ট্রাম্প যে পররাষ্ট্রনীতি অনুসরণ করছেন সেটাকে বিল গেটসের ভাষায় সফট পাওয়ারের রেশিও কমে যাচ্ছে, হার্ড পাওয়ারের রেশিও বাড়ছে। বিল গেটস বলছেন যে এটা তিনি চান না এবং আরো হার্ড পাওয়ার বাড়ুক এটা চাচ্ছে না। তার মানে এমনকি কোম্পানিগুলোর মধ্যেও জেপি মর্গান হয়তো ওনাকে সমর্থন করবেন, বিল গেটস আবার করবেন না। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে ধনীদের মধ্যেও যারা অতিরিক্ত অ্যাগ্রেসিভ, যারা অতিরিক্ত প্রভুত্ব চায়, তারাই তার পক্ষে আছে।
অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শুরু হচ্ছে কল ইন শো আলাপন। আজকের বিষয় মানব পাচার ও যৌন হয়রানি রোধ। যৌথ সঞ্চালনে রয়েছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস আহমেদ। রোকেয়াপা, আমাদের আজকের বিষয়ের তো নাম মানে শিরোনাম বলে দিয়েছেন, মানব পাচার ও যৌন হয়রানি বন্ধে কি করণীয়, মূলত এটা নিয়েই আমরা আলোচনা করব। আর আমাদের আলোচনার জন্য আজকে তিনজন অতিথি যোগ দিয়েছেন ইতিমধ্যেই। বাংলাদেশ থেকে দুজন আছেন, অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, যিনি কাজ করেন মূলত মানুষ নিয়ে, মানব পাচার নিয়ে প্রচুর কাজ করেছেন,
চেঞ্জ মেকারস এর সিইও তো,
জি। আর একজন ব্যবসায়ী আছেন মাসুদ খান পপলু, উনি মূলত এই মানুষ নিয়েই ব্যবসা করেন, বিদেশে লোকজন আনা নেওয়া বা পাঠানো এইসব তার ব্যবসা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোপনে।
আপনারা সময় করে যোগ দিচ্ছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।
তো মানব পাচার, যৌন হয়রানি, যদিও দুটো দুরকম বিষয় কিন্তু খুব রিলেটেড, একটার সঙ্গে একেবারেই জড়িত। গতকাল আপনি আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন হেরিটেজ ফাউন্ডেশনে, হিউম্যান ট্রাফিকিং বিষয়ে, এবং সেখানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন এক্সপার্ট আলোচনায় অংশ নিয়েছিলেন। সেই অংশ নেওয়ার ভিত্তিতে আজকে আমাদের এই আলোচনার অনুষ্ঠান করা। আর যুক্তরাষ্ট্রে এই মাসটিও কিন্তু আন্তর্জাতিক না, মানে জাতীয় মানব পাচার
বন্ধ, এইটাই
বন্ধের মাস, প্রতিরোধের মাস, সেই উপলক্ষেই এই অনুষ্ঠানটি ছিল এবং আজকের আলোচনাও।
আর সেলিম, যেটা এখনই ভীষণভাবে আলোচিত হচ্ছে যে মি টু যে আন্দোলন গড়ে উঠেছে, তার প্রেক্ষিতে কিন্তু অনেক জায়গাতেই, অনেক প্রতিষ্ঠানে, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, অনেক দেশেই মহিলারা এগিয়ে আসছেন এবং মুখ খুলছেন, যারা অনেক দিন ধরে চেপে রেখেছেন অনেক ঘটনা বলতে পারেননি। সেই মি টু আন্দোলনের ফলশ্রুতিতেই আমরা দেখতে পাচ্ছি, গত বছর আমরা উইমেন্স মার্চ দেখেছি, তারা বেরিয়ে এসেছিলেন তাদের মানে যা কিছু বলার মুক্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে তারা বলতে পারছেন। এখন অতি সম্প্রতি একটি দুঃখজনক ঘটনা হয়ে গেছে যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিক্সের, যিনি জিমন্যাস্টিক্স ফেডারেশনের ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন একটি প্রতিষ্ঠানে, এবং কারিওগির নামে এই প্রতিষ্ঠান 1984 সালে আমরা জানি মেরি লু রাটন যুক্তরাষ্ট্রের মানে অলরাউন্ডার চ্যাম্পিয়ন হিসেবে অলিম্পিকের স্বর্ণপদক পেয়েছিলেন, সেইখানে ছিলেন, এবং সেই সময় থেকে এই সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে একজন চিকিৎসক কাজ করেছেন,
হ্যাঁ,
ল্যারিনা স্যার। তো সেই ঘটনাগুলো আলোচিত হচ্ছে এবং সেগুলো বলিষ্ঠ পদক্ষেপে সবাই এগিয়ে আসছেন জোরালো কণ্ঠে, এই যৌন হয়রানি, মানব পাচার সবকিছুর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। সেলিম,
আচ্ছা, আপনি ল্যারি নাসারের কথা যেহেতু বললেন, আমি হেরিটেজে যে অনুষ্ঠানটাতে গিয়েছিলাম সেখানের অন্যতম প্রধান যে আলোচক ছিলেন অলিভিয়া ইউনিস, তার সূচনা বক্তব্যে তিনি শুরুই করেছিলেন ল্যারি নাসারের প্রসঙ্গ দিয়ে, যে প্রায় 160 জন নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে, এবং সেগুলো যদিও মানব পাচারের বিষয় নয় কিন্তু সম্পৃক্ত মানব পাচার যেগুলো হয় সেগুলো বেশিরভাগই যৌন,
তারা কিন্তু অনেক জায়গায় নিয়ে যাচ্ছে
যৌন কাজের জন্য পাচার হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই কারণে এই বিষয়টি আমরা সম্পৃক্ত করেছি। আমরা মনে হয় আলোচনা শুরু করি আমাদের অতিথিদের দিয়ে। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভোকেট তানবীর সিদ্দিকী আপনাকে। মানব পাচার সূচকে বাংলাদেশের অবস্থা কি এই মুহূর্তে?
ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ বরাবরই মানব পাচার সূচকে একটা ভালনারেবল অবস্থানে ছিল, বিশেষ করে গত 20 বছরে, এবং এই গত 20 বছরে সাম্প্রতিক সময় যদি আপনারা খেয়াল করেন, সাম্প্রতিক সময় মালয়েশিয়ায় যে নৌকা সমুদ্র পথে যে মানব পাচারের বিষয়টা আছে হয়েছিল বাংলাদেশ থেকে, যেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং বহু লাশ বা কঙ্কালের উদ্ধারের পরে এই বিষয়টা আন্তর্জাতিক মহলে একটা ব্যাপক সারা জায়গায়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে। এছাড়া বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান হয়ে মধ্যপ্রাচ্য কিংবা মধ্যপ্রাচ্য হয়ে লিবিয়া হয়ে ইউরোপে পাচার, এই জিনিসটা দীর্ঘদিন থেকে প্র্যাকটিসটা কিন্তু আছে। দুইটা উপায়ে মানব পাচার হয় বাংলাদেশ থেকে, একটা বৈধ উপায়ে, বৈধ উপায়ে মিন্স তারা যারা যান বৈধ ভিসা বা কাগজপত্র নিয়ে তারা যান, যাওয়ার পরে তারা ওভারস্টে করেন বা তাদেরকে ওখানে রেখে দেওয়া হয়, ওই চুক্তিতেই তাদেরকে নেওয়া হয়, এইটা একটা। আর একটা হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে যেটাকে মানে ট্রাফিকিং এর সংজ্ঞায় যেগুলো আমরা পড়ি। তো সেই সূচকে বাংলাদেশ এখনো ভালনারেবল সিচুয়েশনে আছে। কখনো আমাদের পরিস্থিতি কিছুটা ভালো হয়, ভালো হয় ইন দ্যাট সেন্স যে আমরা কিছু পাচারকারীকে গ্রেফতার দেখতে পাই বা তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, আবার কখনো হয়তো এটা আমরা দেখি না। যেমন সাম্প্রতিক সময়ে আমরা দেখিনি যে কোনো পাচারকারীকে ধরা হয়েছে
বা কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কঠিন শাস্তির ব্যবস্থা একবারই আমরা শুনেছি, মৃত্যুদণ্ডের একটা ব্যবস্থা, সেটাও একটা প্রচুর চাপের মুখে। আপনারা হয়তো জানেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে রিপোর্টটা করে, অ্যানুয়াল যে রিপোর্টটা, টিআইপি রিপোর্ট আমরা বলি, যেটা ট্রাফিকিং ইন পার্সন, তাদের অ্যানুয়াল রিপোর্টে যখন বাংলাদেশ টায়ার টু থেকে টায়ার থ্রিতে চলে গেল, 3 নম্বর স্টেজে চলে গেল, এটা হচ্ছে খুব খারাপ একটা স্তর, এবং এই স্তরে যারা যায় তাদের সাথে বাইল্যাটারাল যে নেগোসিয়েশনস গুলো হয় বা এইড বা অন্যান্য রিলেশনস গুলো, অনেক কিছু নির্ভর করে এই ধরনের কিছু রিপোর্টের উপরে। তখন বাংলাদেশ খুব একটা ভালনারেবল সিচুয়েশনে পড়ে। এটা আমি বলছি 2003 বা 2004 কথা আমি।
আচ্ছা, মানব
সময়ে
জি আপনি বলুন, শেষ করুন তারপরে।
ওই সময়ে সরকার যখন একটু দেখা দেয় ছিল, যেহেতু যুক্তরাষ্ট্রের সরকারের সাথে একটা সম্পর্ক উন্নয়নের ব্যাপার এবং তাদের সাহায্যের উপরে এটা ইম্প্যাক্ট করে, তখন বাংলাদেশ খুব তড়িঘড়ি করে দেখা গেল যে বেশ কিছু পাচারকারীকে গ্রেফতার কিংবা দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করলো, এবং ইভেন্টুয়ালি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর কিছুটা সন্তুষ্ট হয়। এবং
আচ্ছা, আমরা এই আরো বিস্তারিত শুনবো বাংলাদেশ বিষয়ে আপনার কাছ থেকে। তার আগে, ভারত যেহেতু অন্যতম প্রধান দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় রাষ্ট্র,
বিশাল জনসংখ্যা,
বিশাল জনগোষ্ঠী একটি দেশ, প্রফেসর রুম কি বসু, আপনি একটু বলবেন ভারতে কি অবস্থা মানব পাচার যৌন হয়রানি বিষয়ে?
আমি খুব একটা ইন্টারন্যাশনাল পারসপেক্টিভ বা লিগাল পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা বলতে পারবো না, অত স্ট্যাটিস্টিক্যাল ডিটেইলস আমার কাছে
না। আপনি নিজের অভিজ্ঞতা থেকে বলুন, আপনি নিজের
অভিজ্ঞতা। হ্যাঁ, আমি যা শুনি এনজিওস থেকে, ওমেন্স মুভমেন্টের যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা যা বলেন সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে নানা রকম ডিসপ্লেসড পার্সনরা বা যারা ধরুন ইন্টারনাল গোলমালের জন্য ইন্টারনাল স্ট্রাইক যেটাকে বলে বা কনফ্লিক্ট সিচুয়েশনের জন্য ডিসপ্লেসড হয়েছেন, বহু মহিলারা এই মানে ভিকটিম হয়েছেন এই হিউম্যান ট্রাফিকিং এর। তাদের অনেককে বর্ডার ক্রস করিয়ে নানা জায়গায় পাঠানো হয়েছে, অথবা শুধুই পভার্টির জন্য বা দারিদ্র অবস্থার জন্য যারা যাচ্ছেন, কোন চাকরির লোক দেখিয়ে যাদের বিদেশে পাঠানো হয়েছে। এই যে ক্যাটাগরিটা সেটা কিন্তু ধরুন লাস্ট 30 বছর সেই ফিগার গুলো প্রায় একই রকম আছে, কিন্তু ইদানিং এই অ্যাক্টিভিজম জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, যে নানা মহিলা অর্গানাইজেশনরা লাস্ট ধরুন বিভিন্ন ফরেন সার্ভিস থেকে চাপের জন্য এই বর্ডার্স এ সতর্কতাটা বেড়েছে, এবং ইন্টারনালি ডিসপ্লেসড মহিলারা যারা নানাভাবে ভিকটিমস হচ্ছেন অফ হিউম্যান ট্রাফিকিং, যাদের ইলিগাল ভাবে বা কখনো বৈধভাবে চাকরির লোক দেখিয়ে বা ইলিগালি পাঠানো হয়, সেই সিচুয়েশনটা কিন্তু এখন খুবই আমি বলবো আন্ডার কন্ট্রোল। যতটা একসময় শোনা যেত বা আলোচিত হতো ততটা কিন্তু এখন হয়তো ধরা পড়ছে না বা অতটা হচ্ছে না। একটা ব্যাপার আছে যে ভারতের যে জনসংখ্যা, সেই পপুলেশনের যদি আপনি পার্সেন্টেজ দেখেন বা কোন একটা ফ্যাকশন দেখেন, তাহলে এখনো হয়তো সমস্যাটা যথেষ্ট গুরুতর বলা যেতে পারে, কিন্তু অ্যাওয়ারনেস লেভেলটাও বেড়েছে বলে ওইভাবে পুরোপুরি ইলিগালি হিউম্যান ট্রাফিকিং পারপাসে বিদেশে মহিলাদের নিয়ে যাওয়া সেটা অনেকটাই কমে।
প্রফেসর রুমকি বসু,
যেটা বড় সমস্যা আপনাকে বলে দিই, সেটা ইন্ডিয়ার ভেতরে যে জিনিসগুলো হচ্ছে নানা রকম কারণের জন্য, এখানে কিন্তু হিউম্যান ট্রাফিকিংটা অন্যভাবে দেখা যায়।
হিউম্যান ট্রাফিকিং বেড়েছে, যৌন হয়রানির ব্যাপারটা জড়িত যেটা সেলিম একটু আগেই বলেছে, সেই জন্য আমরা দুটো বিষয়ের উপরেই আলোকপাত করতে চাই। প্রফেসর রুমকি বসু, আপনার কাছে আমার প্রশ্ন, যে গত কয়েক বছর ধরে বিশেষ করে 2012 সালে একটি মেডিকেল ছাত্রীর উপর অত্যাচার হওয়ার পরে নতুন দিল্লিকে ধরা হচ্ছে, যে নতুন দিল্লিতে, বিশেষ করে আপনি দিল্লিতে আছেন, দিল্লিতে এই যে নির্যাতন অত্যাচার, এই ভায়োলেন্স এগেনস্ট উইমেন, সেটা ভারতের অন্যান্য জায়গা তো আছেই কিন্তু দিল্লিতে বাড়ছে কেন?
দেখুন, দিল্লিতে কিন্তু বেশ কয়েক বছরের ঘটনা যদি দেখা যায়,
মানে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা,
নিরাপত্তার অভাবটা কিন্তু অন্য বড় শহরের তুলনায়, এটা মানতেই হবে, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর ইত্যাদি অন্য বড় বড় শহরের তুলনায়, কিন্তু দিল্লিতে ল অ্যান্ড অর্ডার প্রবলেমটা বা ক্রাইম প্রেজেন্ট ওমেন যেটা রিপোর্টেড অ্যান্ড আনরিপোর্টেড মিলিয়ে কিন্তু অনেক বেশি হয়। তার একটা কারণ হচ্ছে মাইগ্রেন্ট পপুলেশনটা দিল্লিতে প্রচুর বেড়ে গেছে, মানে এখন কিন্তু ইন্ডিয়াতে লার্জেস্ট পপুলেটেড সিটি দিল্লি, এবং একটা ধরুন 1 লাখ পপুলেশন আগে হচ্ছে চাকরির জন্য বাঙাল মেয়েরা পড়াশোনা করছে, তাই জন্য মহিলা পপুলেশনটা দিল্লিতে এখন কম দাঁড়ায় এবং বেড়েই চলেছে। এই হচ্ছে মহিলা পপুলেশন যারা স্টুডেন্ট অনার্স জব সিকার। এখন আমার মনে হয় যে কোনো ইন্ডিয়ার পপুলেশনটা দিল্লিতে বেশি,
তার মানে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে তারা আসছেন।
এই পপুলেশনটা কিন্তু ভালনারেবল, কারণ এরা ধরুন তারা চিরকাল দিল্লিতে বসবাস করেনি, তারা এসে গেছে, তারা নাইট শিফটে কাজ করছে, নানা রকম জায়গায় কাজ করছে, তাই এদের ওই
সচেতনতার অভাব আছে একটু
শহরের মধ্যে খুব বেশি। আর সেই অনুপাতে এখন তো খুবই একটা বড় ডিমান্ড মহিলা অর্গানাইজেশন থেকে হচ্ছে মেয়ে পুলিশের সংখ্যা যেন দিল্লিতে বাড়ানো হয়, এবং পুলিশ ফোর্স দিল্লিতে যেন মহিলা করা হয়, এটা একটা বিরাট ডিমান্ড এসেছে। তার একটা কারণ ওই সেফটি ফরওয়ার্ডের যে ইস্যুস গুলো যে কোনো মেট্রো শহরের থেকে দিল্লিতে অনেক বেশি, তার নিজের কারণ দুটো আমি কথা বললাম।
আমি একটু মাসুদ খানের কাছে আসতে চাচ্ছি, কারণ মানব পাচারের যে নানান রকম পথ রয়েছে, বৈধ অবৈধর কথা তানভীর সিদ্দিকী প্রথমে উল্লেখ করেছেন, বৈধ পথে যারা মানুষ নিয়ে মানুষ বিদেশে পাঠান তাদের মাধ্যমে কিন্তু অনেক সময় মানুষ পাচার হয়। মাসুদ খান কি এই বিষয়টি একটু আলোকপাত করবেন?
ধন্যবাদ আপনাকে আমাকে এই ব্যাপারে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি কিছু কিছু ব্যাপারে আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো 2014 সালের ঘটনা দিয়ে আমি একটু শুরু করি। সেটা হচ্ছে 2014 সালে হজ এবং উমরা নিয়ে বাংলাদেশে পত্রপত্রিকায় ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায়। এই হজ এবং উমরা নামক ইস্যু করে মানব পাচার হয়েছে সৌদি আরবে, এবং এটা পরিমাণ কি পরিমাণ হয়েছে এখনো পরিসংখ্যানে এটা এখনো জানা যায়নি। তবে আমার আমার ব্যক্তিগত মতে প্রতি বছরে 10-20,000 বা তারও অধিক সংখ্যা এটা পাচার হয়ে যাচ্ছে।
কি শুধু হজ যাত্রীদের মধ্য থেকে?
হজ যাত্রীর মধ্য থেকে, এটা বাংলাদেশ পত্রপত্রিকার মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি। ধরেন একটা মানুষ হজ করতে আসছে, তাদেরকে মানে যারা এজেন্সি এরা ব্যবহার করে ওখানে মানব পাচার করছে তাদের সুবিধার্থে, কিন্তু ওখানে আমি আমি নিজে চোখে সৌদি আরবে যে দেখেছি তাদের করুণ পরিণতি, তারা এমনই আছে মাসের পর মাস না খেয়ে থাকে, রাস্তায় পড়ে থাকে। এই ব্যাপারে আমি একবার সৌদি আরব জেদ্দার হজ অফিসে একবার কথা বলেছিলাম যে এদের ব্যাপারে কি বলে, আমাদের তারা স্টেটলি আমাকে বলে দিলেন যে আমাদের কিছু করার নেই, তারা অবৈধভাবে এসছে, এবার থাকুক, এদের পুলিশ যদি বা এদের প্রশাসন যদি দেশে পাঠিয়ে দেবে চলে যাবে তারা, আমাদের এ ব্যাপারে কিছু করার নাই। আমার কথা হচ্ছে যে হজ বা উমরা নামক দিয়ে কিভাবে মানব পাচার হয় এটা আমার কিন্তু বোধগম্য হয় না। এবং আমরা 2010 সালে আরেকটু পিছনেও যদি ফিরে যাই, 2008-09 বা 2010 সালের দিকে যদি ফিরে যাই, পত্রপত্রিকা রেফারেন্সে আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে রোহিঙ্গা পাচার হয়েছে। এই এই হজ এবং উমরার লাইসেন্স ইউজ করে রোহিঙ্গা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, যে রোহিঙ্গা এখন বাংলাদেশের বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু তারা সেখানে গিয়ে কি করবে, কি করতে পারে? কারণ সৌদি আরবে তো অবশ্যই অবৈধভাবে কাজের কোনো সুযোগ নেই।
এটা 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 ঠিক কোন সুযোগ নাই, কিন্তু কিন্তু এরা কি করে গ্রাম অঞ্চলের দিকে চলে যায়,
সেখানে ভাষা নিয়ে একটা প্রশ্ন আছে। আপনি যেমন রোহিঙ্গার কথা বললেন, রোহিঙ্গারা তো আরবি ভাষা বলতে পারে না, সৌদি আরবে আরবি ভাষার একটা অসুবিধা আছে, ভাষা না জানলে কোথাওই চলতে পারবে না, দ্বিতীয় অবৈধভাবে কোনো কাজের সুযোগ নেই, তো সেখানে কিভাবে পাঠাচ্ছে, কারাই বা করছে
এবং কি করছে তারা গিয়ে?
হ্যাঁ,
এখান থেকে এখানে যারা হজ বা এজেন্সি আছে তারাই পাঠাচ্ছে, হজ বা এজেন্সি ছাড়া হজ বা উমরাতে কেউ যেতে পারবে না, এজেন্সির মাধ্যম ছাড়া সরাসরি ভিসা করার কোনো সুযোগ নাই। যদি এম্বাসি থেকে সরাসরি ভিসা করার সুযোগ নাই, এবং আমরা এও দেখেছি 2014 সালে ঘটনা একটু আলোকপাত করি, 2014 সালে বাংলাদেশে যখন এরকম দেখা গেছে যে 20,000 বা 30,000 মতন হজযাত্রী ওখানে ওভারস্টে করছে, তখন আমরা আমরা উমরায় যেতে চেয়েছিলাম, আমাদেরকে আর যেতে দেয়নি, এবং এটা এক বছর সৌদি গভর্নমেন্ট হেল্প করে রাখছিল বাংলাদেশকে, বাংলাদেশ থেকে কোনো উমরা যাত্রী যায়নি, হজ দিয়েছে উমরা যায়নি।
আচ্ছা, আমরা এই বিষয়ে আরেকটু পরে বিস্তারিত জানবো।
আগে বলে দিই সেলিম যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। আজকের আমরা আলাপনের আলোচনার মূল বিষয় মানব পাচার ও যৌন হয়রানি বন্ধে করণীয়, এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছে। দিল্লি থেকে প্রফেসর রুমকি বসু, ঢাকা থেকে রয়েছেন অ্যাডভোকেট তানবীর সিদ্দিকী, এবং মানব সম্পদ নিয়ে যিনি কাজ করেন
মাসুদ খান
পপলু।
আমি একটু হেরিটেজ ফাউন্ডেশনের ওই অলিভিয়া ইউনিসের বক্তব্য শোনাতে চাই, কারণ প্রফেসর রুমকি বসু যে কথাটি বললেন যে আন্তর্জাতিক বিষয় ছাড়াও আপনার ঘরের বাইরে যে মানব পাচার করছে, আপনার অফিসের কাছে যে মানব পাচার হচ্ছে, এগুলো কিন্তু আমরা জানি না, এবং মানব পাচার বিষয়টিকে আমরা অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করি না। ঠিক এই কথাটি কালকে আমি অলিভিয়ার বক্তব্যে শুনেছি, আমি একটুখানি শোনাই আপনাদেরকে।
বেশ,
হাউ মাচ ইজ আ লিটল গার্ল ওয়ার্থ, হাউ মাচ ইজ আ ইয়াং ওম্যান ওয়ার্থ, এন্ড সিন্স লেবার ট্রাফিকিং অ্যাডভার্সলি এফেক্টস মেন এন্ড বয়েজ, হাউ মাচ ইজ আ লিটল বয় ওয়ার্থ, এন্ড হোয়াট অ্যাবাউট ইয়াং ম্যান? দ্য রিয়েল কোয়েশ্চন ইজ হাউ মাচ ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ওয়ার্থ, হাউ মাচ আর ইউ অ্যান্ড আই ওয়ার্থ? হিউম্যান ট্রাফিকার্স আস্ক দিস কোয়েশ্চন অল দ্য টাইম, but only because they hope to exploit an individual for all that they are quote-unquote worth by demeaning them in the worst way possible.
হ্যাঁ, সেটাই আর কি বলতে চাচ্ছিলেন তিনি।
না, আর একটু শোনাই তার বক্তব্যের বাকি অংশটা শোনাই।
আচ্ছা,
I think that human trafficking is one of the least well understood phenomenon. When most people think of human trafficking, they think of sex trafficking, and they think of someone overseas. Maybe they think of somebody who's impoverished, or they think that it requires crossing an international border or a state line. They don't think about it happening in their own backyard. But we have trafficking occurring right up the street from the Heritage Foundation, and not just in Anacostia, but on K Street and even on the streets near Congress. And it's not just sex trafficking. It's labor trafficking, bonded labor and servitude, and it's child soldiers.
তো অলিভিয়ার কথায় পরিষ্কারভাবে বোঝা গেল যে হিউম্যান ট্রাফিকিং এর ভিতরে শুধুমাত্র সেক্স ট্রাফিকিং নয়, মানে যৌন কাজের জন্য ব্যবহার করার জন্য নয়, এটা
সব ধরনের কাজকর্মের জন্য তারা নিয়ে যায়, মানে অবৈধভাবে নিয়ে তাদেরকে, মানে চুরি করে নিয়ে যাচ্ছে তাদের জীবনটাকে, তাদের বালক বালিকা নারী শিশু সবাইকে তারা নিয়ে যাচ্ছে, এবং আপনার ব্যাকহেডে হচ্ছে, আপনার বাড়ির সামনে হচ্ছে, আপনার অফিসের সামনে থেকে এই ঘটনা হচ্ছে।
হ্যাঁ, ওই যে সাধারণ মানুষের ধারণা যে না, এক দেশ থেকে অন্য দেশে পাঠানো
দেশের মধ্যে বা পাশের বাড়িতে কি ঘটছে সেটার দিকে কেউ লক্ষ্য রাখে না।
এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন, আমরা কি তার বলুন।
জি, আমি শুনতে পাচ্ছি আপনাদেরকে। আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি। আমাদের দেশে যে মানব পাচার এবং যৌন হয়রানি, এটা শুধুমাত্র শহর ভিত্তিক বা গ্রাম ভিত্তিক কোন পৃথক নেই, প্রতিটা ঘরে, প্রতিটা গ্রামে, প্রতিটা সমাজে, সব জায়গাতে
যুক্তরাষ্ট্রের উদাহরণ দিচ্ছি, যেহেতু আমরা এখানে দেখছি একটার পর একটা ঘটনা, রাজনৈতিক নেতা থেকে শুরু করে
গতকালকে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে 9 বছরের একজন শিশুকে দর্শন করিয়ে হত্যা করা হয়েছে। এটা পারিবারিক, তার মায়ের সাথে কলহ ছিল, সেই প্রতিবাদে সে হিংসাত্মক ভাবে একটা ছোট্ট মেয়েকে নির্যাতন করে দর্শন করে তাকে হত্যা করা হয়েছে।
এটা হলো বিবর্তিত মানুষের মানে কর্মকাণ্ড, এটা মানুষ অমানুষিক কর্মকাণ্ড আর কি।
জি জি,
তো এইগুলো রোধের উপায় কি? আমি অ্যাডভোকেট,
আপনারা তো এগুলো দেখেন, আপনাদের নিজেদেরও কিন্তু সচেতন হতে হবে। আমি বলছি আপনাকে লেখাতে, আপনি ফোন করছেন, আপনি সেখানকার যে অঞ্চলেরই বাসিন্দা হন, আপনারা যদি নিজের এলাকায় সচেতনতা গড়ে তুলতে পারেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু এক জায়গায় যদি বন্ধ হয় আর এক জায়গার মানুষ সেটা শুনে বা দেখে সেই একই পথ অনুসরণ করবেন, সচেতন হবেন, সেটা কিন্তু সবারই দায়িত্ব থাকে। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, সর্বস্তরে এই সচেতন এবং সচেষ্ট হতে হবে।
অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, এটা নিয়ে কি কাজ?
আমরা আমরা মিরসরাই উপজেলাতে, আমাদের মিরসরাই উপজেলাতে সভাপতি উনি মুক্তি ফাউন্ডেশন নামে একটা মাদক বিরোধী আন্দোলনের একটা ডাক দিয়েছেন, যেটা অরাজনৈতিক সংগঠন, যে এই সব কিছুর মূলেই সেই মাদক, যেটা আমাদের যুব সমাজকে এবং যুবক কিশোর স্কুল
অপকর্মের দিকে নিয়ে যাচ্ছে,
নিয়ে যাচ্ছে। এই মাদকই শুরু থেকে লাস্ট পর্যন্ত সেটাকে হত্যা, যৌন এবং সবকিছু দিকে মানুষ করাপ্টের মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আজকের আলাপনের আলোচনা শুনছেন, আপনারা যদি টেলিফোন করতে চান, আমাদের টেলিফোন নাম্বার 6193062202, 6193062, সরাসরি টেলিফোন করে আপনাদের প্রশ্ন মন্তব্য করতে পারেন। সেলিম,
আমরা একটু এই প্রতিরোধের উপায় সম্পর্কে জানি, কি কি ধরনের কাজ হচ্ছে অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী বাংলাদেশে সরকার এবং এনজিও?
আমি প্রতিরোধের আগে একটু একটা পয়েন্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে মাসুদ খান সাহেব যে কথাটা বলেছেন রোহিঙ্গাদের বিষয় নিয়ে, রোহিঙ্গা, এই রোহিঙ্গা বিষয়টা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা, কারণ বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিক বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিন্তু বিদেশে অবস্থান করছে।
আচ্ছা, আপনাকে এখানে থামিয়ে আমি রোহিঙ্গা বিষয়ে একটু যুক্তরাষ্ট্রের মতামত শোনাতে চাই ছোট্ট করে।
We need to focus on Burma, where doubtless many have heard that more than 650,000 Rohingya refugees have fled to Bangladesh. This type of influx of refugees into Bangladesh creates additional vulnerabilities, not just to human trafficking, but also to human smuggling. So in the year ahead, this is one area where the administration can focus.
লেন যুক্তরাষ্ট্রের এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দৃষ্টি দেওয়া উচিত,
সে কথাই বলেছেন অনুপ্রিয়া। হ্যাঁ, কারণ এটা মানব পাচারই শুধু না, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তারা বাধ্য হয়ে চলে যাচ্ছে বাংলাদেশে, কিন্তু সেখান থেকে আবার তাদের পাচারের ব্যবস্থা করা হচ্ছে।
জি তানভীর সিদ্দিকী,
না সেইটাই ব্যাপারটা, এত জটিল। শুধু আপনার এখানে আমরা হিউম্যান ট্রাফিকিং, সেক্স ট্রেড, আপনার ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট অথবা আপনার ইন্টারনাল যে ভায়োলেন্স, যেগুলো সব বিষয়গুলো নিয়ে এখন চলে এসেছে আমাদের এই আলোচনায়, যে চিটাগাং থেকে যে ভদ্রলোক বললেন বা মাসুদ খান সাহেব যেটা বললেন, রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য একটা বড় ইস্যু। আপনার যুক্তরাষ্ট্র মানে কর্মকর্তা যিনি বললেন, উনি তো সাম্প্রতিক সময়ের কথা বললেন, কিন্তু আমাদের এই রোহিঙ্গাদেরকে নিয়ে সমস্যার ভিতরে আমরা আছি
বেশ কয়েক বছর ধরে, হ্যাঁ
কয়েক দশক ধরে, কারণ এই রোহিঙ্গাদের একটা অংশ বাংলাদেশি স্থানীয় দালাল এবং সরকারি কর্মকর্তাদের সহায়তায় তারা বাংলাদেশি পাসপোর্ট জোগাড় করেছেন, এবং তারা এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিন্তু মিডল ইস্ট এবং অন্যান্য দেশে ট্রাভেল করছেন। সমস্যাটা হচ্ছে ওখানে যে তারা যে সমস্ত অন্যায় কাজের সঙ্গে, অনৈতিক কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন, তার দায় নিতে হচ্ছে বাংলাদেশকে, কিন্তু তারা বাংলাদেশি নাগরিক না, অথচ তারা বাংলাদেশি পাসপোর্ট বহন করছেন। এই সমস্যাটা নিয়ে বাংলাদেশ সরকার দীর্ঘদিন থেকে সাফার করছে, এবং কিভাবে এদেরকে আটকানো যায়, বিপুল সংখ্যক লোককে আপনার এয়ারপোর্টে আটকানো হয় বিভিন্ন ভাবে, এটা বিশাল একটা সিন্ডিকেট এর সঙ্গে জড়িত। ব্যাপারটা হলো কি,
আচ্ছা এই সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা কিন্তু $15 billion সিন্ডিকেট, মানে $15,000 কোটি
মনে হয় না, এটা সেলিম সাহেব আমার ধারণা এটা $1 trillion,
না 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 $15 billion না, আমি বলছি যে $115 billion, $150 billion, মানে $15,000 কোটি।
এইটা এইটা আর্মস এর পরে বিশ্বে আপনার অবৈধ অস্ত্র বা আর্মস, ড্রাগ আর হিউম্যান ট্রাফিকিং, এই তিনটা হিসাব করা হয় মানে অবৈধ ব্যবসা $1 trillion হিসাবে। তো সেই হিসাবে এই তিনটা প্যারালাল চলে, আপনার হিউম্যান ট্রাফিকিংটা আছে তিন নম্বরে, প্রথমে আছে আপনার আর্মস, সেকেন্ড আছে ড্রাগ, এন্ড থার্ড হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। সুতরাং এইটা বন্ধ করা যাবে না, কারণ হচ্ছে যে এইটার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটা দেশ, আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, বাংলাদেশ থেকে যাচ্ছে, কারণ এখান থেকে ডিমান্ড আছে অন্য দেশে। সেই দেশে যদি তারা এটা তাদেরকে রিসিভ করার ব্যবস্থা না থাকতো, এটা এমন একটা চক্র, এক একটা জায়গা থেকে এক একটা হাতে এটা হ্যান্ডওভার করা হয়। গতকালই সিএনএন এ দেখানো হচ্ছিল যে আফ্রিকান বিভিন্ন কান্ট্রিজ থেকে লোকজন এই হিউম্যান ট্রাফিকিং এর শিকার যারা পুরুষ যারা, তাদেরকে ধরে নিয়ে লিবিয়ায় কিভাবে টর্চার করা হয়, কারণ কি তারা একটা পয়সা দিয়ে তারা ইউরোপে যাওয়ার কথা বলে। বাংলাদেশ থেকেও এই ঘটনা ঘটে, একই ঘটনা বাংলাদেশে বহু লোক নির্যাতিত হয়েছেন, অনেকে নিখোঁজ আছেন। তো তাদেরকে যখন বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়, বাংলাদেশ থেকে যাদেরকে নিয়ে যাওয়া হয় ইউরোপে পাঠানোর নাম করে, এদের ট্রানজিট পয়েন্ট হচ্ছে টার্কি অথবা ইরান। এই জায়গায় তাদেরকে আটকে ফেলে আরেকটা গ্রুপ, এবং তাদের উপরে অমানসিক নির্যাতন করা হয় এবং বলা হয় যে তুমি তোমার আত্মীয়দের কাছ থেকে দেশ থেকে আরো টাকা না নিয়ে আসো, আদারওয়াইজ তোমাকে আমরা মেরে ফেলবো। এবং তাদের যে নির্যাতনের ভিডিও গুলো তাদেরকে দেখানো হয় আত্মীয় স্বজনকে, তারা বাধ্য হয়ে
টেলিফোন পাচ্ছে। আমার মনে হয় যে আমরা আমাদের কলারের টেলিফোনে
একজন টেলিফোনের লাইনে অলরেডি আছেন, ইশরাত আলী বাংলাদেশ থেকে। হ্যালো,
আমি ইশরাত আলী বলছিলাম সাতক্ষীরার কালীগঞ্জ থেকে।
জি বলুন।
আসলে নারী পাচার নিয়ে তো আসলে কথা উঠছে,
মানব পাচার নিয়ে। হ্যাঁ,
মানব পাচার, নারী পুরুষ সব ধরনেরই আর কি, এখন তো শুধু না। হ্যাঁ জি বলুন।
না এখন যেটা আসলে মূলত এগুলো যে হচ্ছে এটা খুবই একটা নাজুক পর্যায়ে থেকে, যেমন আমাদের এই সাতক্ষীরার সীমান্তটা খুবই বলা যায় একরকম উৎসব মুখর পরিবেশেই যাতায়াত চলে, কেউ পাসপোর্টে যায় আবার কেউ বিনা পাসপোর্টেও যায়, আবার কেউ ওপারে যায় পাসপোর্ট করে, এপারে আবার যখন আসে পাসপোর্ট ছাড়াই, এপারে এসে নিঃসংকোচে কোনো অনেক অপরাধ করে আবার ওপারে চলে যায়, আবার ফিরে আসে পাসপোর্ট নিয়ে। এই যে সমস্যাগুলো, এগুলো আসলে কিভাবে নিরসন করা যাবে এইটা নিয়ে আমার কথা ছিল।
সীমান্তের সমস্যা তো আছে,
প্রশাসনিক ব্যাপার
বিশাল একটা। হ্যাঁ, বাংলাদেশ বা ভারতের
পাচারটা এভাবেই হচ্ছে, কিছু মানুষ যাচ্ছে আসছে, এর ফাঁকে এরা বিভিন্ন রকম প্রলোভন দেখায়, এতে যেমন গুজরাটে কাজের ইয়ে দেখায়, তারপরে দিল্লিতে বিভিন্ন ভাবে তাদের লোভ দেখায়।
আচ্ছা, আমরা একটু রুমকি প্রফেসর রুমকি বসুর,
ভাই ধন্যবাদ,
আবার বিনা পাসপোর্টে উনি।
হ্যাঁ ধন্যবাদ প্রফেসর রুমকি বসু, আপনি একটু বলবেন
এই বিষয়ে।
এই বিষয়ে মানে ভারত
দুটো
বিষয়, একটা হচ্ছে অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী প্রথমে যেটি উল্লেখ করলেন যে এই সমস্যা থেকে প্রতিকারের কি উপায় আছে, ভারত সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, এবং এই ভদ্রলোক যে বললেন যে সীমান্ত অতিক্রম করে পাসপোর্ট নিয়ে যায়, পাসপোর্ট ছাড়া আসা যাওয়া করছে এবং তারা নানান রকম এরকম।
হ্যাঁ দেখুন, এই যে আমাদের সার্ক দেশগুলো তার যে বর্ডারের যে সমস্যাগুলো, মানে মানুষদের এপার ওপার যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ইস্যু বা প্রবলেম, যেটা আমাদের সব তার দেশের একসঙ্গে বসে কোনো একটা ফোরাম বা সামিটে আলোচনা করা উচিত। কারণ তার দেশের মধ্যে যে সমস্যাগুলো সেগুলো আমরা একসঙ্গে বসে আলোচনা করি, আর যেগুলো অন্য আমাদের ধরুন মানব প্রচারের যে আপনারা বলছেন বাংলাদেশ থেকে যারা মিডল ইস্টে যাচ্ছেন বা ইউরোপে যাচ্ছেন, সেটা আরেকটা সমস্যা। তো এই যেটা আমরা বলি সফট বর্ডার বলে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আমাদের সার্ক দেশের মানে নিজেদের মধ্যে এই সমস্যাটা কিন্তু খুবই আছে। ধরুন ইন্ডিয়াতে আমরা সবসময় বলি যে নেপাল থেকে বা বাংলাদেশ থেকে একসময় শ্রীলঙ্কা থেকে লোকজন খুবই আসতেন, যারা হয়তো অবৈধভাবে এসেছেন এবং এখানে নানা কাজের চাকরির চেষ্টায় এসেছেন এবং চাকরি পেয়েও গেছেন, থেকে গেছেন। তারপরে সেই নিয়ে এখন আমাদের নর্থ ইস্টে একটা সমস্যা হচ্ছে, আসামে তো অলরেডি একটা বড় রকমের ওরা স্টেপ নিয়েছে এই সিটিজেন রেজিস্টার ব্যাপারটা নিয়ে, সেটা নিয়েও নানা রকমের একটা অশান্তি চলছে, কারণ ওরা মনে করেন অনেক ইলিগাল ইমিগ্রেন্টস এসেছে, তাদের ওনারা সিটিজেনশিপ স্টেটাস তাদের দেওয়া উচিত কি না দেওয়া উচিত নিয়ে চলছে। দিল্লিতে আমরা জানি যে বহু মানুষজন এসেছেন আমাদের সার্ক দেশ থেকে, যাদের আবার নানা রকম কনক্লেভস হয়ে গেছে যেখানে তারা থাকেন, চাকরি বাকরি করেন এবং তাদেরও সিটিজেনশিপ ইস্যুজ নিয়ে সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় এই সফট বর্ডার্স এবং এই যে ইলিগাল ইমিগ্রেশনের সমস্যাগুলো বার্মা থেকে হোক, আপনাদের দেশে বা আপনাদের বাংলাদেশ থেকে আমাদের এখানে, নেপাল থেকে ইন্ডিয়াতে, এইটা কিন্তু আজকের ইস্যু নয়, এটা
অনেক দেশগুলো তো ঘনিষ্ঠভাবে জড়িত,
কিন্তু আমাদের এটা কিন্তু কমন একটা কিছু সলিউশন করতে হবে। এটা শুধু ভারতের সমস্যা নয়, বাংলাদেশের সমস্যা নয়, আমি বলবো এই যে পুরো সার্ক দেশেরা যদি একটু শুরু করে সামিটগুলোতে এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি আলোচনা করা, যে সবাই তো আমরা এফেক্টেড, তো কিভাবে এই ইললিগাল ইমিগ্রেশন বা এই সফট বর্ডারের সমস্যাগুলো বা এই যে সিটিজেনশিপটা কি করে আপনারা ডিফাইন করবেন, যেটা আপনি বললেন না রোহিঙ্গাদের সমস্যাটা, ওরা কি করে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছেন আর নানা রকম অপরাধ করছেন, সেটা আপনাদের পক্ষে একটা বিশাল এম্বারাসমেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এই যে যুদ্ধের জন্য বলুন, ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের জন্য বলুন, নানা রকম নানা কারণে এই যে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট এবং রিফিউজি সমস্যাটা, এটা কিন্তু একটা বিশাল সমস্যা, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস বা পলিটিক্সে এখন কিন্তু একটা বড় ইস্যু। মাইগ্রেশনটা যেমন বড় ইস্যু, হিউম্যান ট্রাফিকিং বড় ইস্যু, তেমনি এই ডিসপ্লেসড পার্সনদের তাদের ভালনারেবিলিটির জন্য যে সমস্যাগুলো হচ্ছে, তাতে টর্চার বলুন, স্লেভ সেক্স ট্রেড বলুন,
অধ্যাপক
বসু যে কথাটি বললেন যে এটার জন্য বড় আকারে কি করা দরকার, খুব সংক্ষেপে কি করা দরকার, আমি স্টেট ডিপার্টমেন্টের একজন সাবেক অ্যাম্বাসেডর মার্ক লেগান, তিনি স্টেট ডিপার্টমেন্টে কাজ করেছেন এবং হিউম্যান ট্রাফিকিংয়ের যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলাদা উইংটা সেটার উনি প্রধান ছিলেন, এখন নেই, অবসরপ্রাপ্ত। তার ছোট্ট করে একটু আমি বক্তব্য শোনাই, এক মিনিটের মতো হবে। মার্ক লোগান:
প্রসিকিউশন অফ দ্য পারপেট্রেটরস, প্রোটেকশন অফ দ্য ভিকটিমস, আই লাইক টু কল দ্যাট দ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য সার্ভাইভারস, এন্ড প্রিভেনশন, প্রসিকিউশন, প্রোটেকশন, প্রিভেনশন, দ্য হেভি এমফাসিস অফ বোথ দ্য US ল and the UN Palermo Protocol is the first P, prosecution.
প্রফেসর বসু যেমন বললেন যে সেই রকম মানে উচ্চ পর্যায়ে এইটা নিয়ে আলোচনা করা উচিত। একটা কল আসছে কিন্তু সেটা আমাদের নিয়ে নেওয়া উচিত।
আচ্ছা ঠিক আছে, হ্যালো,
আসসালামু
আলাইকুম, বলুন।
হ্যাঁ, আমি মাহমুদুল হাসান বলছিলাম ঢাকা থেকে।
হ্যাঁ বলেন।
আসলে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা একটা ওয়ান্ডারফুল প্রোগ্রাম,
ধন্যবাদ।
খুশি এই ধরনের একটা প্রোগ্রাম হওয়া উচিত এবং আমাদের সচেতনতার জন্য এই ধরনের প্রোগ্রাম আরো একটু বেশি বেশি করা মানে করা উচিত।
অবশ্যই করব আমরা, আপনি বলুন আপনার বক্তব্য।
আমি যেটা মনে করি, এই যে মানব পাচার, আসলে আমাদের দেশে দারিদ্রতার একটা লেভেল থাকার কারণে কিছু কিছু অসাধু লোক এটাকে কাজে লাগিয়ে এক দেশ থেকে আরেক দেশে মানুষকে একটা লোভনীয় অফার দিয়ে আমাদের দেশ থেকে লোকগুলোকে পাচার করা হচ্ছে। যদি বাংলাদেশ থেকে অন্য দেশে যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো প্রকারে যদি সিদ্ধান্ত হতো কর্মের একটা ব্যাপারে বা কাজের একটা ব্যাপারে, একটা উন্নত জীবনযাত্রার জন্য যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো পদক্ষেপ যদি নিত, তাহলে হয়তো এই মধ্যস্বত্বভোগী এবং যারা সুবিধা এই যারা এই সুবিধাগুলো নিচ্ছে সাধারণ জনগণকে নিয়ে, তাহলে হয়তো এই ধরনের মানব পাচারটাকে রোধ করা সম্ভব হতো।
হ্যাঁ, আপনার বক্তব্যের সাথে আমরা সবাই একমত।
আমাদের আর মাত্র 2 মিনিট সময় আছে,
আর সময় নেই সেলিম, আমাদের কিন্তু গুটাতে হবে এবার।
আচ্ছা, শেষ বক্তব্য মাসুদ খান, আপনি এক মিনিটের ভিতর কিছু বলবেন।
হ্যালো,
হ্যালো,
মাসুদ খান কি লাইনে আছেন?
জি, মাহমুদুল হাসান লাইনে আছে।
আচ্ছা, তানভীর সিদ্দিকি, অ্যাডভোকেট তানভীর সিদ্দিকি, এক মিনিটে যদি শেষ বক্তব্য দেন যে কি করা উচিত।
ধন্যবাদ। বিভিন্ন সরকার দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ভাবে এই হিউম্যান ট্রাফিকিং ইস্যুটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। তার ফ্রেমওয়ার্কের আন্ডারে একটা এগ্রিমেন্ট হয়েছিল নেপালে, সেটার উপরেও কিছু কাজ হচ্ছে। এছাড়া বাংলাদেশ এবং ভারতের সঙ্গে বাইল্যাটারাল অনেকগুলো নেগোসিয়েশন এবং ডায়ালগ আছে, বিশেষ করে হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে, আপনার সেক্স ট্রাফিকিং এবং সেক্স ওয়ার্কার হিসেবে যাদেরকে বলি, ভারত এবং পাকিস্তানে যারা আছে, বাংলাদেশি যে সমস্ত যারা, এই সমস্ত বিষয় নিয়ে কাজ চলছে। এটা কিন্তু অনগোয়িং প্রসেস। এছাড়া আপনার হিউম্যান ট্রাফিকিং এর আন্ডারে যাদেরকে আপনার মালয়েশিয়া বা আপনার মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, সেখানেও সরকারের নজর আছে। এবং সব থেকে বড় একটা আইন যেটা হয়েছে 2012 সালে, সেখানে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান রেখে যারা এই হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে জড়িত, এবং বলা হচ্ছে যে বৈধভাবে পাঠালেও যদি তাদের এন্ড সিচুয়েশন ট্রাফিকিং এর পর্যায়ে চলে যায়, তাহলেও দায় দায়িত্ব নিতে হবে এখান থেকে যারা পাঠাচ্ছেন তাদেরকে।
আমাদের সময় ফুরিয়ে এসেছে, প্রফেসর রুম্পি বসু,
মাসুদ খান, অ্যাডভোকেট তানভীর সিদ্দিকি, প্রফেসর রুম্পি বসু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এই মানব প্রচার বন্ধ হোক, আইন প্রয়োগের আইনের ঠিকমতো প্রয়োগ হোক, এবং
এই ক্ষেত্রে অগ্রগতি, সচেতনতা বৃদ্ধি পাক, সেটাই আমরা আশা করব। আজকের আলাপনের আলোচনা এখানে শেষ করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এই বাজনা বদলেই বুঝতে পারছেন যে এখন সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার স্বার্থ দেখায় তার সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়, তবে যুক্তরাষ্ট্র সব সময়ই বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। তিনি আরও বলেছেন, আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকার অগ্রাধিকারের বিষয়টা তিনি সবসময়ই বলবেন, কিন্তু তার মানে এ নয় যে আমেরিকা একাই চলবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংশ্লিষ্ট তদন্তের বিশেষ কৌঁসুলী রবার্ট মুলারকে গত বছরের জুন মাসে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু হোয়াইট হাউসের আইনজীবী পদত্যাগের হুমকি দিলে প্রেসিডেন্ট ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করে দিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান তার ভাষায়, ফেক নিউজ, ফোকস, ফেক নিউজ, এসব ভুয়া খবর। নিউ ইয়র্ক টাইমসের খবর হচ্ছে চিরাচরিতভাবে ভুয়া। আফগানিস্তানের মধ্য পূর্বাঞ্চলে শুক্রবার একটি রকেট আক্রমণে অন্তত 7 জন অসামরিক জনগণ নিহত হয়েছে এবং 3 জনের মতো আহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। গজনি প্রদেশে মারাত্মক হামলাটি কে বা কারা করেছে তা নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, কারা বাঘা গ্রামে ওই হামলার জন্য তালিবানকে দায়ী করছে, তবে তালিবান শুক্রবার ওই হামলার দায়িত্ব অস্বীকার করেছে। আজ ভারতের 69তম প্রজাতন্ত্র দিবসের সকালে অসম রাজ্যে 3টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সকালে প্রথম বিস্ফোরণটি হয় তিনসুকিয়া সংলগ্ন জাগুন এলাকায়, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। অন্যদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফের লেডু ও তিরাপ গেটের কাছে জোড়া বিস্ফোরণ হয়। এই ঘটনার পিছনে জঙ্গি গোষ্ঠী উলফার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বিস্ফোরণ ঘটনার জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে আমদানি করা গুঁড়ো দুধে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়ায় বাংলাদেশের সকল বন্দর কর্তৃপক্ষকে এগুলো পরীক্ষা করার নির্দেশ দিয়েছে নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 41 জন প্রাণ হারিয়েছেন।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনা শ্রীমকৌশ, সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আনিস আহমেদ আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.